ক্লাস 10-কে আজকে একটা নতুন গল্প পড়াবো। পরের গল্পটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী। লেখক পরিচিতিটা আগে একটু পড়ে নিয়ে, আমরা আগেই গল্পেই আলোচনা করেছি লেখক পরিচিতি থেকে যেগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তা সেখান থেকে কি কি আমি ইম্পর্টেন্ট সেগুলো প্রশ্নের মধ্যে দিয়ে আমি বলে দেবো। এবার পড়ছি, 1934 সালের 7ই সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক, যিনি ভারতীয় হলেও তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলাদেশ এবং সারা বিশ্বে একই রকম সমাদৃত ছিলেন। অর্থাৎ সারা বিশ্বের মানুষের কাছে তিনি সম্মান পেয়েছেন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলসনিস্ট। তিনি তাঁর রচনায় নীল লোহিত, সনাতন পাঠক ও নীল উপাধ্যায় প্রভৃতি ছদ্মনাম ব্যবহার করেছেন। তিনি 1953 সাল থেকে কৃত্তিবাস নামের একটি কবিতা পত্রিকার সম্পাদনা শুরু করেন এবং 1958 সালে তাঁর প্রথম কবিতার বই একা এবং কয়েকজন প্রকাশিত হয়। 1966 সালে তাঁর প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তিনি জনপ্রিয় গোয়েন্দা সিরিজ কাকাবাবুর রচয়িতা। তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি বই হলো অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, মনের মানুষ, হঠাৎ নীরার জন্য প্রভৃতি। তিনি আমৃত্যু সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি ছিলেন। 1912 সালের 23শে অক্টোবর তাঁর মৃত্যু হয়। আচ্ছা, এর মধ্যে যেটা জানার হচ্ছে, সুনীল গাঙ্গুলির জন্ম মৃত্যুটা তো অবশ্যই জানতে হবে, এবং তিনি কত ধরনের লেখা লিখেছেন সেইটা, অর্থাৎ কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, পত্রিকা সম্পাদক ছিলেন, সাংবাদিক ছিলেন, বিভিন্ন খবরাখবর সংগ্রহ করেছেন ইত্যাদি। আর একটা জানতে হবে, তার কতগুলো ছদ্মনাম ছিল সেটাও জানতে হবে। এই ছদ্মনামের মধ্যে রয়েছে নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়। তিনি একটা পত্রিকা তৈরি করেছিলেন কৃত্তিবাস, সেটা এখনো আছে। সেই পত্রিকাটা কত সালে, পত্রিকাটা কি নাম পত্রিকাটার সেটা জানতে হবে। কৃত্তিবাস পত্রিকা 1953 সাল থেকে সেটা শুরু হয়। এছাড়া তার প্রথম কবিতার বই, বইয়ের নাম, প্রথম উপন্যাসের নাম, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাকাবাবু সন্তু। এই কাকাবাবু সন্তু যে গোয়েন্দা সিরিজ, বিভিন্ন গোয়েন্দা গল্পগুলো কাকাবাবু সন্তুকে লেখেন, এরকম প্রশ্ন আসতে পারে যে তার সৃষ্ট সব থেকে বিখ্যাত গোয়েন্দা চরিত্রটির নাম কি, কাকাবাবু। সুতরাং এটা মনে রাখতে হবে, তার কয়েকটি বিশেষ গ্রন্থের নাম মনে রাখতে হবে, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, মনের মানুষ, হঠাৎ নীরার জন্য প্রভৃতি। তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন, একাডেমি পুরস্কার পেয়েছিলেন, আরো আরো অনেক পুরস্কার আছে, রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। 2012 সালে 23 অক্টোবর তার মৃত্যু হয়। এইগুলো মোটামুটি জানলে হবে। এবার গল্পটা পড়বো। গল্পটা খুব সহজ, সাদামাটা গল্প। এটাকে একটা বিজ্ঞান ভিত্তিক গল্প বলা যায়, অর্থাৎ সায়েন্স ফিকশন। ভিন গ্রহ থেকে আগত কিছু মানুষ, তারা গল্পের যে নায়কটি কীভাবে তার জীবনধারাটাকে পরিবর্তন করে সেই নিয়েই আমাদের গল্প। এবার এই গল্পটা সম্বন্ধে আমি একটু বলে নিই যে, বহুকাল আগে, আমরা তখন খুব ছোট ছিলাম, সেই সময় ছোটদের দেব সাহিত্য কুটির প্রকাশনা থেকে একটা করে একটা বই বেরোতো, প্রতি বছর একটা করে বই বেরোতো পুজোর সময়, শারদীয়া। সেগুলোর নাম এক এক বছর এক একটা নাম হতো, কোনো বছরের নাম পুরবী, কোনো বছর নাম ছিল মণিদীপা, কোনো বছরের নাম ছিল তপোবন ইত্যাদি ইত্যাদি। সেই বইগুলোতে বিভিন্ন কবি, সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক, সব বিখ্যাত বিখ্যাত বাংলার সব লেখকদের লেখা থাকত, ছোটদের বইটা ছোটদের জন্য। তা এই বইয়ে আমরা তখন কোন ক্লাস, আমি যে সময়টার কথা বলছি বোধ হয় তখন ওই 1974-75 সাল হবে হয়তো, তার কিছু আমি ভুলও বলতে পারি, কিছু এদিক ওদিক হতে পারে। সেই সময় সুনীল গাঙ্গুলি একটা নীল মানুষকে নিয়ে একটা লেখা শুরু করেন। এই লেখাটা কিন্তু একটা সিরিজ, প্রতি বছর বছর একটা করে গল্প বেরোতো, অর্থাৎ আর প্রত্যেকটা গল্পে ছিল একটা করে ঘটনা। এই গল্পের নায়ক রণজয়, কি করে রণজয় নীল মানুষে পরিণত হলো সেটা আমি একটু আগে বলে নেব। আমরা যে গল্পটা, নীল মানুষের কাহিনী যে গল্পটা পড়ব, সেটা কয়েকটা গল্পের পরের অংশ, অর্থাৎ কয়েকটা গল্পের পরের অংশ বলতে মানে ওই নীল মানুষ অর্থাৎ রণজয়কে নিয়ে প্রতি বছর একটা করে গল্প বেরোতো, অর্থাৎ নীল মানুষে পরিণত হওয়ার জন্যে তার জীবনে কি কি দুর্ভোগ হতো, কি দুর্জয় নেমে আসতো, এবং তার সেই দুর্জয়গুলো দুর্ভোগগুলো কি করে সে কাটিয়ে উঠত, এই নিয়েই এক একটা গল্প। এবছর একটা বেরোলে আবার সে নীল মানুষের কাহিনী পড়তে গেলে আমাদের আবার এক বছর অপেক্ষা করতে হতো, আবার পরের বার পুজোর সংখ্যায় সেগুলো বেরোতো, আবার তার পরের বার, তার পরের বার। ওই বইটাতে ছোটদের জন্য করে এই নীল মানুষের কাহিনী গল্পগুলো লিখতেন, তারই একটা গল্প পড়ব। আমি মোটামুটি একটা ধারণা দিই গল্পের, তাহলে এই গল্পটা বুঝতে সুবিধা হবে, যে রণজয় একটা কলেজে পড়ার ছেলে, বাড়িতে বাবা আছেন, আর গ্রামের বাড়িতে সে বাস করে, বাবার সঙ্গে থাকে, আর বাড়িতে মা বা বোন আছে কিনা আমার এই মুহূর্তে, অনেক ছোটবেলায় পড়েছিলাম সেটা মনে নেই, তবে এই গল্পে শুধু তার বাবার কথাই সামান্য একটু জায়গায় বলা আছে, আর বাড়ির কোনো সদস্যের কথা বলেনি। রণজয় কলেজে পড়ার ছেলে, সে পড়াশোনা করত এবং অত্যন্ত ভালো ছেলে ছিল, গ্রামের সকলে তাকে ভালোবাসত, পড়াশোনাতেও সে ভালো ছিল, মেধাবী ছেলে, হ্যাঁ, কবিতা, গান, ছবি আঁক, ছবি এইসব নিয়ে থাকতো। ইতিমধ্যে অন্য গ্রহ থেকে কিছু মানুষ এলো, এখন অন্য গ্রহ থেকে মানুষ, মানুষই বলেছে, অন্য গ্রহ থেকে কারা কী রকম অবস্থায় থাকে আমরা আজও জানি না, সেটা কী ধরনের প্রাণী, প্রাণী বলেনি এখানে, মানুষই বলেছে, তাই আমি মানুষই বলছি, এরা ওই একটা পাথরকে ফেলে যায়। রণজয় একদিন গ্রামের পথে হাঁটতে হাঁটতে কোনো একটা গাছতলায় বা মাঠের মধ্যে এই পাথরটাকে পেয়েছিল, পাথরটা অদ্ভুত দেখতে, সে পাথরটা খুব আশ্চর্য রকম দেখতে বলে সে একটা নতুন জিনিস ভেবে সে ঘরে এনে রেখে দিয়েছিল, নিজে যে ঘরে পড়তো সেই ঘরেই সে পাথরটা থাকতো, কিন্তু পাথরটাকে রেখে দেওয়ার ফলে পাথরটা থেকে একটা রে, একটা রশ্মি বেরোতো যেটা দেখা যেত না, কিন্তু যেহেতু রণজয়ের ঘরে ওটা থাকতো, রণজয়ের ঘরে কেউ আসতো না, সুতরাং ওই রেটা রণজয়ের শরীরে ঢুকতে ঢুকতে রণজয়ের চেহারার একটা পরিবর্তন হলো। কেমন পরিবর্তন হলো, সে একটা নীল মানুষে পরিণত হয়ে গেল, নীল মানে একদম গাঢ় নীল, এমন নীল হলো যে ওই রকম নীল সাধারণ মানুষের দেখা যায় না, শুধু গায়ের রংটাই পরিবর্তন হলো না, তার গায়ের ভীষণ শক্তি হলো, তার চেহারা দৈত্যের মতো হলো, আস্তে আস্তে মাথায় সে বাড়তে লাগলো এবং মাথায় বড় বড় চুল হলো, গলার কণ্ঠস্বর পাল্টে গেল, একটু কর্কশ হলো, কিন্তু তার মনটা সেই রণজয়ের মতোই থাকলো, বাকিগুলো সব পাল্টে গেল। একদিন হঠাৎ বাইরে থেকে বেরিয়ে তার চেহারাটা যখন পরিবর্তন হচ্ছে, সে যখন শক্তিতে বাড়ছে, লম্বায় বাড়ছে, তখন একদিন ঘরে ঢুকতে গিয়ে হঠাৎ দরজায় মাথা ঠুকে গেল। এটা তো কোনোদিন হয় না, কেন এমন হলো, অর্থাৎ সে যে একটু মাথায় বেড়ে যাচ্ছে, এটা একটা সময় এমন হলো, এই নিয়ে আমাদের এই গল্পটা শুরু হয়েছিল, সেই ছোটবেলায় পড়েছিল। কিন্তু আমাদের এখানে যে গল্পটা আছে সেটা, রণজয় তখন সম্পূর্ণরূপে একটা নীল মানুষ, লোকজন তাকে ভয় পাবে, বাবা তাকে একটা ভূত দৈত্য দানব ভেবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। রণজয় এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, মানুষের চোখের আড়ালে থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর আর একটা ব্যাপার, ওই ভীমগ্রহ থেকে সেই মানুষগুলো রণজয়কে নিতে আসে তাদের গ্রহে নিয়ে যাওয়ার জন্য। তারা নিয়ে যেতে চায় এই জন্যে যে রণজয় পৃথিবীতে থাকার আর উপযুক্ত নয়, তার চেহারা, তার রং সব পাল্টে গেছে, তার গলার কণ্ঠস্বর সব পাল্টে গেছে, সুতরাং পৃথিবীতে ও আর থাকতে পারবে না, বাঁচবে না। মানুষজন তাকে ভয় পেয়ে দূরে সরে যাবে বা তাকে মেরেও ফেলতে পারে ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে তাকে তারা, সেই ভীমগ্রহের মানুষরা, অন্য গ্রহের মানুষরা তাকে তাদের গ্রহে নিয়ে যেতে চায়, কিন্তু রণজয় যাবে না। তাদের হাত এড়িয়ে রণজয় কী করে বেঁচে যায়, এইসব নিয়েই এক একটা গল্প। তা এখানেও তাই, রণজয় সেই সব বিপদ থেকে কী করে উদ্ধার পাবে তাই নিয়ে আমাদের গল্প। কারণ রণজয় অন্য গ্রহে যেতে চায় না, তার কারণ আগেই বললাম যে তার মনটা কিন্তু রণজয়ের মতোই আছে এবং মানুষের মতোই আছে এবং পৃথিবীর মানুষের মতোই আছে। সুতরাং এইসব মায়া মমতা ছেড়ে, এই গ্রহ ছেড়ে সে যাবে কেন? আর কোন কোথায় গিয়ে পড়বে না পড়বে, সেখান থেকে আর ফিরতে পারবে কি না, এইসব জন্যে রণজয় যেতে চায় না। যাক, আমি প্রথমটা একটু বলে নিলাম, এবার আমরা মূল গল্পটা শুরু করব। গল্পটা এমনিতে খুব সাদামাটা, শুধু ধৈর্য ধরে পড়তে হবে বা শুনতে হবে। নীল মানুষের কাহিনী, সুনীল গঙ্গোপাধ্যায়। দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টোপকে পড়ে গেল পেছনের মাঠে। পেছন দিককার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে, মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান, সেখানে আম জাম লিচু গাছ ছাড়া অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশবনে নাকি রাত্রিবেলা শাকচুন্নিরা আসে, সব পেতনিরা আসে, শাকচুন্নি এক ধরনের পেতনি, তারা মাঝরাত্রিরে নাকি সুরে শিয়ালের মতো গান গায়। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ। তাহলে এই যে পাপুদের বাগানটা, এর একটা বর্ণনা দিল, সেই বাগানটা সম্বন্ধে কি লোকের ধারণা, বা পাপুকে ভয় দেখানোর জন্য, পাপু যাতে একা একা না যায় সেই জন্যে তার মনের মধ্যে ভয় সৃষ্টি করে রাখার জন্যে যে গল্প তৈরি করা হয়েছে সেগুলো মনে রাখতে হবে, এই নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। এখন কেউ দেখে, তাহলে সেই বাগানে পাপুর বলটা পড়ে গেছে, এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে, কিন্তু বলটাকে দেখতে পেল না। নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে, বলগুলো মাঝে মাঝে ইচ্ছা করে লুকিয়ে পড়ে আর দেখা দিতে চায় না, পাপু ভাবছে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে, তারপরেই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর, তারপরে মনে হলো চোর নয়, একটা দৈত্য কিংবা বক্রাক্ষস। এই বক্রাক্ষস, এগুলো সব রূপকথার গল্পে আছে, ঠাকুমার ঝুলিতে আছে, আমরাও পড়েছি ছোটবেলায়। বকের মতো মাথাটা আর সারা শরীরটা দৈত্যের মতো, বক্রাক্ষস। পাপুও পড়েছে ওই রকম রূপকথার গল্প, সেই লোকটাকে দেখে তার তাই মনে হলো। লোকটা দৈত্যের মতোই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল, কোনো মানুষের রং ওরকম হয় না। জানলা দরজা রং করার মতো কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পিছনে ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো, পাপু শোনো। তাতে পাপু আরো ভয় পেয়ে গেল, দৈত্যটা তার নাম জানলো কি করে?
নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে। ছোট শিশু সে, গল্পে যা পড়ে সেটাকেই বিশ্বাস করে। পাপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আর করব না, আমি আর কোনোদিন দুষ্টুমি করব না, আমাকে মেরো না। লোকটা বলল, না তোমাকে মারবো না, তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো? পাপু বলল, এখনই ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটা বলল, আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না। পাপু তখনই বাড়ির দিকে দৌড়ালো, ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার, উঠে আবার ছুটল। কিন্তু বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল, এক লাথি, দিদিকে ডেকে দেবো না ছাই দেব। ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষ্মণ বুকে আছে, করবি আমার কি। রাম লক্ষ্মণের নাম পাপু নিয়ে নিয়ে দৈত্য দানব ভূতের ভয় থেকে রেহাই পেল। আর ভয় নেই, এখন দৈত্য তেড়ে এলেই সে এক ছুটে বাড়ির ভেতর ঢুকে পড়তে পারে। সেখানে বাবা মা কাকা দাদা দিদি সব আছে, তাকে রক্ষা করবে, আর ভয় কি। শিশু তো, সেই জন্যে এইসব দৈত্য দানকে সে বিশ্বাস করে। গল্পে যা পড়েছে সেই রকমই একটা দৈত্য বোধ হয় তাদের বাগানে এসে হাজির হয়েছে। কিন্তু এই সেই নীল মানুষ রণজয়, যেটা আমি গল্পটা শুরুর আগে বলে নিয়েছিলাম, আসলে সে আমাদের মতোই একটা সাধারণ মানুষ। কিন্তু সেই অন্য গ্রহের মানুষদের প্রভাবে তাদের সে পাথরটার জন্যে তার চেহারার এইরকম পরিবর্তন হয়ে গিয়েছে এবং সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এতদূর পর্যন্ত আমরা আর একটা প্রশ্ন পেলাম, অর্থাৎ পাপু কোন অবস্থায় সে নীল দৈত্যকে দেখতে পেল, আর নীল দৈত্যর সঙ্গে পাপুর কী ধরনের কথাবার্তা হলো। পাপুর দিদি চিত্রা একতলাতেই ছিল, সে বলল, এই পাপু তুই কার সঙ্গে কথা বলছিস রে? পাপু বলল, আরে দেখো না দিদি, বইয়ে বোধ হয় তোমাদের সব বাবু লেখা আছে, ওটা পাপু হবে। পাপু বলল, দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। চিত্রা হেসে ফেলল, পাপুটা দারুণ গুলবাজ, কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে, চিত্রা তো ওর থেকে বয়সে অনেক বড়, ও তো আর দৈত্য দানে ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু পাপু যে সত্যিই দেখেছে। চিত্রা বলল, তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি দৈত্যটা তোমাকে ডাকছে। কেন, আমাকে দৈত্যের কি দরকার পড়লো? দিদি কিন্তু এখনো ভাবছে পাপু মজা করছে। আরে ওই দেখো না, দৈত্য হাতছানি দিচ্ছে, মানে হাত নেড়ে ডাকছে। এল্লা, পাপু জিভ ভেঙিয়ে দিল, পাপু জিভ ভেঙিয়ে দিল। চিত্রা তখন বারান্দায় এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল, ও ও ও, ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ বড় জামরুল গাছটার পাশে? চিত্রার মনে হলো কে যেন গাছের পাশ থেকে সরে গেল। সে তখন চেঁচিয়ে বলল, কে কে ওখানে? সবে মাত্র সন্ধে হয়েছে, একটু একটু এখনো আকাশের আলো যায়নি, এখনই কি আর চোর আসতে পারে? চোর তো গভীর রাতে আসে, সন্ধেওতেই চোর আসে নাকি? তার মানে বাগানে একজন কেউ ঢুকেছে। চিত্রা সাহস করে নেমে এলো মাঠে, আবার জিজ্ঞাসা করল, কে? পাপু বলল, দিদি যেও না, সত্যি সত্যি দৈত্য। তখন বাগানের মধ্যে থেকে কেউ একজন ডাকল, চিত্রা চিত্রা শোনো। চিত্রা একেবারে কেঁপে উঠল, বাবা কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাঁড়ির মধ্যে থেকে কথা বলছে। কিন্তু কে তার নাম ধরে ডাকছে? সে আবার বলল, কে ওখানে? চিত্রা চিত্রা বলল এটা। এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো, সে বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল। গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায়, কোনো ক্রমে বলল, ও মা মা, ও মা 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 গো, বলে পেছন ফিরে দৌড়াতে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা। চিত্রা যে এইরকম একটা দৈত্যকে দেখতে পাবে ও ধারণাও করতে পারেনি। এইসব দৈত্য দানো এসব গল্প কোথায় পাওয়া যায়, বাস্তবে যে এরকম দেখা যায় সে তো কল্পনাতেও ভাবতে পারেনি। সুতরাং স্বাভাবিকভাবে সে পাপুর থেকেও ভয় পেয়ে যাবে এবং ভয় পেয়ে সে অজ্ঞান হয়ে গেল। বাগান থেকে বেরিয়ে সে লোকটা বলল, চিত্রা ভয় পেও না, আমি রণজয়। এই সেই রণজয় যার একটা জীবনের এই রকম ঘটনা কেন ঘটেছিল আমি একটু আগে বলে নিয়েছি। দূর থেকে পাপু তখন চেঁচাচ্ছে, ও মা এসো, বাবা এসো, ছোট কাকা এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে, বিরাট দৈত্য। লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, চিত্রা চিত্রা চিত্রা। সত্যি অজ্ঞান। সে তখন চিত্রাকে পাঁচ কোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে, ভাবলো আড়ালে নিয়ে গিয়ে চিত্রার সঙ্গে কথা বলবে। পাপুর চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা। ছোট কাকা এক ধমক দিয়ে বলে, কি পাগলের মধ্যে চেঁচাচ্ছিস? পাপু লাফাতে লাফাতে বলল, দিদিকে ধরে নিয়ে গিয়েছে ওই বাগানের মধ্যে, শিগগির। মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে, ছোট কাকাই আগে আগে। এই যে পাপু তার মা এবং ছোট কাকাকে বলছে দিদিকে ধরে নিয়ে গেছে বাগানের মধ্যে, শিগগির, দৈত্যের কথাটা বললো না। দৈত্যের কথাটা বললে মা কাকা বিশ্বাস করতো না, কিন্তু শুধু ধরে নিয়ে গিয়েছে বললো, এতেই মা আর কাকা ভয় পেয়ে তারা দুজনে বাগানে ছুটে গেলেন। মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে, ছোট কাকায় আগে আগে। বাগানের মধ্যে ঢুকেই তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর একটা আর কি একটা বিশাল জন্তুর মতো ঝুঁকে আছে তার মুখের কাছে। সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিকে ঘুরে চিৎকার করে উঠলো, ছোট কাকার ভয় হয়ে গিয়েছে এবার উল্টো দিকে মুখ করে। ওরে বাবারে, গরিলা, কিংকং, বন্দুক বন্দুক আনতে হবে। মা তবু এগিয়ে গেলেন, মা, তিনি মা কেন এগিয়ে গেলেন, ভয় সত্ত্বেও এগিয়ে গেলেন, দেখেছেন তিনিও কিন্তু তার সন্তান। সন্তানের প্রতি মায়ের যে মা যে কোনো প্রাণীর মা, মায়েরা সন্তানকে হাজার বিপদ থাকলেও নিজের প্রাণের বিনিময়ে রক্ষা করবার চেষ্টা করেন, তার প্রমাণ এইখানটায় দিয়ে দিলেন সুনীল গাঙ্গুলী। অর্থাৎ ছোট কাকা ভয় পেয়েছে, কিন্তু মা নিজের সন্তানের ভালো মন্দ ভেবে, একটা অশুভ কিছু ভেবে, তিনি কিন্তু সাহস করে এগিয়ে গেলেন। তিনিও দেখলেন সত্যি একটা দৈত্যের মতো মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে দাও, তিনি কিন্তু পালিয়ে গেলেন না, আমার মেয়েকে ছেড়ে দাও। লোকটা মাকে দেখে বলল, ভয় পাবেন না, আমি রণজয়। মা তাতেই ভয় পেয়ে গেলেন, হাত জোর করে বললেন, তুমি যেই হও আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যা চাও তাই দেব। চিত্রার জ্ঞান ফিরে এসেছে, সে মা মা করে ডেকে উঠল। তারপর লোকটার হাতে কামড় দিতেই লোকটা ছেড়ে দিল তাকে। এর মধ্যে ছোট কাকা চেঁচামেচি করে আরো অনেক লোক জুটিয়েছে, লাঠি দা শাবল নিয়ে 10-12 জন লোক তেড়ে এলো বাগানের মধ্যে। দৈত্যের মতন লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতো পট করে ভেঙে ফেললো। একটা বিরাট শক্ত লাঠিকে দেশলাইয়ের কাঠির মতো ভেঙে ফেললো লোকজনের হাত থেকে কেড়ে নিয়ে। কে? রণজয়। কারণ তার গায়ে এমন শক্তি হয়েছে যে যে কোনো লাঠি তার কাছে দেশলাইয়ের কাঠির মতোই। তারপর দৌড়াতে লাগলো পেছন ফিরে, অন্যেরা তাড়া করে গেল, কিন্তু অত বড় লোকটার সঙ্গে দৌড়ে কেউ পারে না। বাগানের পর অনেকটা জলা জায়গা, তারপর জঙ্গল, লোকটা ছপ ছপ করে জলাভূমির মধ্যে দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারুর। নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। তাহলে ঘটনাটা কোথায় ঘটলো আমাদের মনে রাখতে হবে, নিশানপুর নামে একটা গ্রামে। তারা সচক্ষে একটা দৈত্য দেখেছে, কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে। মানুষ যা শোনে যা দেখে তাকে বানিয়ে 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 এমন গল্প তৈরি করে তার কিছুটা প্রমাণ এখানে আমরা পাব। কে বলল তার মূলোর মতো দাঁত? কে বলল তার চোখ দিয়ে আগুন বেরোয়? কে বলল ওটা দৈত্য না, আসলে একটা গরিলা? সেইটা শুনে আবার কেউ বলল, আরে যা, ভারতবর্ষে গরিলা থাকে না, ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাং ওটা। কেউ বলল, আরে তা কি করে হবে, ও যে কথা বলতে পারে, বাংলায় কথা বলে। কেউ বলল, তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মোড়াকে জাগিয়েছে। তান্ত্রিক, যারা তন্ত্র সাধনা করে সেই সকল সাধু সন্ন্যাসীদের তান্ত্রিক বলে। এদের সাধনার একটা পদ্ধতি হচ্ছে ওই শ্মশান থেকে মোড়া তুলে এনে তার উপর বসে সাধনা করে এবং সেই মোড়াকে জ্যান্ত করিয়ে তাকে দিয়ে তাকে নিজের স্লেভ দাসে পরিণত করে চাকরের মতো সে সমস্ত কাজ করিয়ে নেয়। এগুলো তান্ত্রিকদের সম্পর্কে এগুলোও আমি বইয়ের লেখায় পড়েছি, গল্প কথায় পড়েছি, কিন্তু সত্যি মিথ্যা আমি নিজেও দেখিনি, জানিও না। কিন্তু তান্ত্রিকরা যে মোড়াকে জাগাতে পারে এই এই রকম কথা মানুষের মধ্যে প্রচলিত আছে। তো সবাই যখন গ্রামের এই রকম আলোচনা করছে, একমাত্র চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলো, ও বলেছিল ওর নাম রণজয়। কেন বললো ও কথা? মায়ের কেন মনে হচ্ছে? এই রণজয় নামটা মায়ের মনে এইরকম বারবার জেগে উঠছে কেন? সেই কথাই বলছে পরের লাইনে। রণজয় নামে পাশের গ্রামের একটা ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল। সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ তার খবর রাখে না। নিরুদ্দেশ মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা আমি সংক্ষিপ্তভাবে গল্পটা বলার আগে বলে নিয়েছি। তাহলে রণজয় হয়তো চিত্রার সঙ্গেই দেখা করতে এসেছিল এবং তাকে সেই যে রণজয়ের সঙ্গে চিত্রার বিয়ে ঠিক হয়েছিল সেই রণজয়ের যে এইরকম দুর্ভাগ্য ঘনিয়ে এসেছে, তার ভাগ্যে যে এইরকম একটা বিপর্যয় এসেছে সেইটা বোঝানোর জন্যেই হয়তো সে চিত্রার সঙ্গে দেখা করতে এসেছিল। অর্থাৎ চিত্রার মাও এসব সব জানে যে রণজয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। তাই চিত্রার মায়ের মনে বারবার প্রশ্ন যাচ্ছে, কেন ওই দৈত্যটা বলল যে তার নাম রণজয়? ছোট কাকা বললেন, আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষ নয়, কি করে রণজয় হবে? তেল তেলে নীল রঙের গা, মুখটা সিংহের মতন, অদ্ভুত কোনো জন্তুই হবে। চিত্রা কোনো কথা বলে না, শুধু হেঁচকি তুলে কাঁদে। সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না। পাপু লাফালাফি করে বলে, আমি কিন্তু আগে দেখেছি, আমি সবচেয়ে আগে দেখেছি। অর্থাৎ এই দৈত্যটাকে নিয়ে সারা গ্রামে যে একটা বিরাট সাড়া পড়ে গিয়েছে, তোলপাড় হচ্ছে, তার সেটাকে আবিষ্কার করেছে পাপু। পাপুর শিশু সুলভ মনে ওইটাই আনন্দ। সত্যি পাপু ঠিক সময় চেঁচামেচি না করলে দৈত্যটা চিত্রাকে ধরেই নিয়ে যেত। খবরের কাগজেও ছাপা হয়ে গেল, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, অর্থাৎ কাগজে এটাই হেডলাইন। দৈত্যটার নাম কিন্তু সত্যি রণজয়, কিছুদিন আগেও সে মানুষ ছিল। গল্পের একটা অংশ আমরা পড়লাম আজকে, আজ এই পর্যন্তই পড়াবো, এবং এই যতটুকু পড়লাম তার মধ্যে থেকে যেগুলো যে প্রশ্নগুলো উঠে আসতে পারে সেইগুলো আমি খাতায় দেব, ছবি তুলে পাঠাবো, সেইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর এরপর থেকে পাপু চিত্রা এদের প্রসঙ্গ গল্পে আর নেই। এবার যতটুকু একদম গল্পের শেষ অবধি রণজয়কে নিয়ে, এবার রণজয়কে নিয়েই আমরা পরের দিন পড়ব।